মাহে রমজান প্রিয় নবীর বাণী সুমুতসিহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত, দূরে এবং কাছে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা একটি রোগ সম্পর্কে শ্রবণ করে থাকি, লক্ষণ শুনি, প্রতিকার শুনি এবং উপসর্গগুলো আমরা শ্রবণ করি। এই রোগ কেন হয়, কি জন্য হয়, সকল বিষয়গুলো আমরা জেনে থাকি। আজকেও আমরা একটি রোগ সম্পর্কে জানব। রোগটা যদিও সকলের কাছে পরিচিত, অনেকেই হয়তো আমাদের মধ্যে এই রোগে ভুগে থাকি, তারপরও ডক্টর সাহেব আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা যে আজকের রোগ সম্পর্কে। এর পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রহমাতুল্লিল আলামিন শাফিল মুজনিবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের সাথে ডক্টর ইব্রাহিম মাসুমিল্লাহ আত্তারি সাহেব আছেন, আসুন আমরা ওনার সাথে পরিচয় হই এবং ইনশাআল্লাহ তাআলা ওনার থেকে মাদানী ফুল গ্রহণ করবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া
রাহমাতুল্লাহ। কেমন
আছেন? আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। ডক্টর সাহেব আমাদের সাথে রয়েছেন। ডক্টর সাহেব, আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং বিষয়, পাশাপাশি আমাদের হয়তো শোনার সাথে সাথে অনেক দর্শক মনে করবে যে এরকম তো আমারও রয়েছে এবং মনোযোগ সহকারে অনুষ্ঠান শোনারও হয়তো নিয়ত করে নেবে। তারপর নিয়ত করে নেওয়া উচিত দর্শক, যেহেতু ইলমি দিন আমরা শিক্ষা অর্জন করব এবং যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেজন্য আমাদের এগুলো জানা উচিত, বোঝা উচিত। দেখুন না, যে কোনো কাজই আমরা করি না কেন, ব্যবসা হোক, চাকরি হোক অথবা নিজের ক্ষেত খামারে কাজ হোক, বাড়ির কাজ হোক, যেই কাজই হোক না কেন, এই কাজগুলোর পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে ফ্যামিলির ভরণ পোষণ দেয়া এবং নিজের যে খাদ্য খোরাক এবং নিজের পথ চলা, তো ফ্যামিলি মেনটেন্যান্স করা, সকল কিছু আমাদের এগুলো থাকে কিন্তু নিয়তের মধ্যে। কিন্তু এগুলোও কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর ন্যস্ত করেছেন, যার দরুন আপনাকে যদি ভালো নিয়ত করে আপনি কাজগুলো করেন তাহলে এর মধ্যে সওয়াব রয়েছে, আর শারীরিক অসুস্থ হলে এই কাজগুলো ব্যাহত ঘটে, তো সেজন্য ব্যাহত হয়। সেজন্য আমরা চেষ্টা করব আজকের যে বিষয়, আমাদের আজকের বিষয় তো কোষ্ঠকাঠিন্য, এই কোষ্ঠকাঠিন্য নিয়ে আমরা আলোচনা করব। দর্শক আমাদের সাথে যারা রয়েছেন, আসুন আমরা কোষ্ঠকাঠিন্য আদৌ রোগটা কি এ সম্পর্কে আমরা জানব। অনেকের হয়তো আমরা মনে করে থাকি যে কোষ্ঠকাঠিন্য শুনলেই মনে হয় যে আমাদের শৌচকার্য করতে কষ্ট হওয়া এবং অনেক সময় লেট হওয়া, এগুলো হয়তো আমরা অনেকে বুঝি। আদৌ এর রোগটা কি, রোগটা কেন হয়, আসুন আমরা জানি ডক্টর সাহেবের কাছে। জি ডক্টর সাহেব,
প্রতিবারের ন্যায় মাশাআল্লাহ একটি ইন্টারেস্টিং টপিক নির্ধারণ হয়েছে, যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। যে বাপু আপনি প্রাথমিক একটু ধারণা দিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে দীর্ঘক্ষণ সময় নেওয়া আমাদের শৌচকার্য সম্পন্ন করতে অথবা মলত্যাগে কষ্ট হওয়া, আপনি একটু ধারণা দিয়ে দিয়েছেন। তো আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে কোষ্ঠকাঠিন্য বলতে মূলত কি বোঝায়, মূলত কোষ্ঠকাঠিন্য আপনার মলত্যাগের সময় মল শক্ত হয়ে যাওয়া, মল কঠিন হয়ে যাওয়া, এই বিষয়টাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। কিন্তু মেডিকেল সায়েন্স আপনার চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কোষ্ঠকাঠিন্য হচ্ছে আপনার যদি প্রতি সপ্তাহে অন্তত 3 বার আপনার মল ত্যাগ করতে না পারেন, অর্থাৎ
সপ্তাহে কমসে কম 3 বার,
3 বারের কম যদি আপনি শৌচকার্য সম্পন্ন করেন অথবা পরিমাণে কম থাকে অথবা করতে গেলে আপনার দীর্ঘক্ষণ সময় ব্যয় হয়, করার পরেও আপনার অতৃপ্তি থেকে যায়, তৃপ্তি আসে না এবং
মনে হয় যেন
আর কিছু
ক্লিয়ার হয়নি, ক্লিয়ার
বাকি রয়ে গেছে, অনেকক্ষণ চেষ্টা করার পরেও আপনি মানে সম্পূর্ণরূপে আপনার মল ত্যাগ করতে পারেননি এবং দেখা যাচ্ছে কি আপনার চেষ্টার পরেও আপনি পারেন না এবং তলপেটে সামান্য কিছু ব্যথা মাঝে মাঝে অনুভূত হয়। টোটাল এই সার্বিক বিষয়টাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন।
এই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য যেটাই আমরা বলি না কেন,
জি,
আপনার এই রোগটা সম্পর্কে আমরা জানলাম, এর লক্ষণগুলো যদি আমরা জানতে পারি,
জি অবশ্যই
প্রতিটা, পরে আমরা ইনশাআল্লাহ প্রতিকারের দিকে যাব।
জি ইনশাআল্লাহ।
লক্ষণ কেন হয়?
আসলে প্রতিটা রোগেরই কিছু লক্ষণ থাকে, কোষ্ঠকাঠিন্যের অবশ্যই কিছু লক্ষণ।
এটা কি আদৌ স্পেসিফিক রোগ না কোনো রোগের লক্ষণ?
জি অনেক, এটা প্রথমত হচ্ছে খাদ্য প্রক্রিয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে,
অথবা অন্য কোনো রোগে ব্যাহত হলে
বা খাদ্য অভ্যাসের কারণেও হতে পারে, অনেক সময় আবার আপনার রোগের কারণে হতে পারে। স্পেসিফিক করে আমরা এটাকে আবার আপনার রোগ হিসেবে যেমন বলতে পারছি, আবার অন্য রোগের লক্ষণ হিসেবে বলা যায়।
অনেক সময় দেখা যায় যে আমরা যারাই এই রোগে ভুগি না কেন, এবং শুরুতেই কিন্তু আমরা এটাকে পেটের সমস্যা বলে থাকি সাধারণভাবে, আমরা এত কিছু তো বুঝি না। সাধারণ মানুষের জনমনে তো এতগুলো রোগ সম্পর্কে ধারণাও নেই, হতে পারে যে কোনো খাদ্যাভ্যাস অথবা খাবার নিয়মিত না খাওয়া, অথবা অন্য কোনো খাদ্যাভ্যাস তার থাকা এবং কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়া, এবং দীর্ঘদিন যাবত এই রোগে ভোগা এবং খুব কষ্টে দিন যাপন করা। পাশাপাশি এই সকল রোগ আসলে রোগ মনে করেন না অনেকে।
জি,
আমাদের সমাজে যারা রয়েছেন
তারা এটাকে স্বাভাবিক একটা
প্রক্রিয়া হয়তো আমরা মনে করি যে আমরা হয়তো খানা একটু শক্ত খেয়েছি, অথবা গোস্ত খেয়ে ফেলেছি, অথবা এমন কিছু হয়েছে এজন্য এরকম সমস্যাটা হলো। কিন্তু আদৌ যেটা রোগ, এই রোগ বলে আমরা কিন্তু এটা মানতে পারি না। রোগ বলে মানতে পারি কিন্তু ডক্টর কাছে যেতাম, হয়তো কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনাদের কাছে রোগী খুব কম আসে আমার দৃষ্টিকোণ থেকে, আমার মনে হয়।
জি জি।
কিন্তু এই রোগটা যে আসলে রোগ, এবং এই রোগের কারণে হয়তো আমাদের শারীরিক অনেক বিরাটাকার
অনেক সমস্যা হতে পারে,
এটা আদৌ আমাদের জানা নাই। এই ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে?
জি অবশ্যই, আপনি চমৎকার একটা বিষয় এনেছেন। আপনার কথার সাথে আমি একদম সম্পূর্ণরূপে সহমত পোষণ করছি। পাশাপাশি আপনার মূলত এই আমাদের একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে, আমরা নর্মালি রোগকে রোগ মনে করি না, এর ভিতরে আপনার এই কোষ্ঠকাঠিন্যটাও কনস্টিপেশনটা একরকম, এরকম অনেকে মনে করে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।
এই সমস্যাটা হলেই কেবল ডক্টরের কাছে আসা, এরকম হয়তো অন্য কোনো সমস্যা নেই,
এই সমস্যা তার সাথে অ্যাসোসিয়েটেড এটাও চলে আসে। তো এখন আমাদের ইনশাল্লাহ আজকের আলোচনা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তো ইনশাল্লাহ আমার মনে হয় তিনি বিষয়টা নিয়ে ক্লিয়ার হবেন এবং একটা ভালো একটা ধারণা পাবেন। এর পরবর্তীতে উনি এই ধরনের কোনো সমস্যা ফেস করলে অবশ্যই তিনি সচেতনভাবে ডক্টরের পরামর্শ নেবেন এবং নিজে সুস্থ থাকবেন। তো এখন আসলে যে বিষয়টা, আমরা যদি একটু খেয়াল করি কোষ্ঠকাঠিন্য এটা মূলত কেন হয়, এটা মূলত হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের কারণে। আমাদের খাদ্যাভ্যাসে যদি আমরা আঁশ জাতীয় খাবার যদি কম রাখি, ফাইবার কন্টেইনিং ফুড যদি আমরা কম খাই, যে খাবারগুলোতে আপনার সরাসরি আঁশ আছে, যেমন ধরুন আপনার পেয়ারা, আমলকি, তারপর হচ্ছে আপনার কামরাঙ্গা, হ্যাঁ মানে সবুজ যে সমস্ত খাবার,
হ্যাঁ আঁশ রয়েছে,
আঁশ, এই প্রতিটা খাবারের সাথে আপনার আঁশ।
রমজান মাসে যেভাবে ছোলা খাওয়া হয়,
রমজানে ছোলাতে কিন্তু আঁশ না, ওইটা ওইটাতে কিন্তু আঁশ না, সবুজ, আমি
সবুজ
সবুজ খাবার গুলাতে, জি
সবুজ শাকসবজি গুলো,
খেজুরে প্রচুর পরিমাণে আঁশ থাকে।
খেজুর তো সবুজ না,
খেজুর সবুজ না, কিন্তু
কুদরতি ভাবে আল্লাহ তাআলা,
না আপনি একটু খেয়াল করলে দেখবেন খেজুর, কিন্তু কিছু খেজুর আছে আপনার মানে যখন গাছে থাকা অবস্থায়, হ্যাঁ আপনার সবুজ আপনার গাছের মধ্যে থাকে, হ্যাঁ। তারপরে যাই হোক, আপনার কিছু খাবার তো আপনার সবুজ ছাড়াও আপনার আঁশযুক্ত থাকে, হ্যাঁ ফাইবার কন্টেইনিং ফুড যেটাকে মেডিকেল
মূলত আমরা এক কথায় বলতে পারি, যে খাবারে বেশি আঁশযুক্ত রয়েছে ওই খাবারগুলো আমরা অবশ্যই
কম খাওয়ার ধরুন এটা হয়। তাছাড়া মূলত আঁশ জাতীয় খাবারের আপনার ঘাটতির কারণে মূলত ধরা হয়। এছাড়াও আরো কিছু সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে আপনার কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, যেমন হচ্ছে কারো থাইরয়েড হরমোনের পরিমাণটা কম শরীরে, অথবা তাদের কারো কোলনে অন্ত্রে যদি ক্যান্সার অথবা টিউমার জাতীয় কোনো রোগ থাকে, অথবা কেউ যদি বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন,
আমাদের সমাজে এত
খুব কমন
হয়তো আপনাদের মেডিকেল সায়েন্স রিসার্চে কি বলে আমি জানি না, আমার মনে হয় 99% আপনার বয়স যদি ধরেন, একজন ফাইভে পড়ুয়া যদি ছাত্র ধরেন,
তারপর হচ্ছে আপনার আপনার কোলনে ক্যান্সার থাকলে এই সমস্যাটা হতে পারে। তারপর হচ্ছে কেউ যদি অধিক হারে স্মোকিং করে তাহলে এটা হতে পারে। পাশাপাশি হচ্ছে কেউ যদি মদ্যপানে আসক্ত থাকে বা নেশা জাতীয় কোনো কিছুর প্রতি তাদের আসক্তি থাকে,
আপনার হিরোইন, ইয়াবা,
জি
এই যে যারা হয় তাদেরও ক্ষেত্রে এই ধরনের
এই সমস্যা হতে পারে। এগুলা এই ফিচারগুলো অনেক সময় দেখা যায়, আমরা কনস্টিপেশনের পেশেন্টদের ক্ষেত্রে এই ফিচারগুলোও পাই। আমরা এটাকেও একটা মূল অন্যতম কারণ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করি। তারপর হচ্ছে আপনার আরো কিছু সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে খাবার খেয়েছেন আপনার পানি ঠিক মতো খান নাই আপনি। একটা মানুষের নির্দিষ্ট যে পরিমাণে খাবার নেওয়ার কথা, নির্দিষ্ট যে পরিমাণে পানি নেওয়ার কথা, দেড় থেকে দু লিটার আমরা একটা পর্বে আলোচনা করেছিলাম ডিটেইলস, ওই পরিমাণে পানি যদি আপনি শরীরে গ্রহণ না করেন, আপনি তরল খাবার যদি আপনি ঠিক মতো গ্রহণ না করেন, পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাল মাংস, যেটা কিনা আমরা সরাসরি গরুর মাংস যেটাকে, এই খাবারটা যদি আপনি বেশি খান, হ্যাঁ এটা আবার শরীরে হজম প্রক্রিয়া একটু অসুবিধা হয়, ব্যাঘাত ঘটে,
তখন কষ্টকাঠিন্য বেড়ে যায়,
এটা তো কষ্টকাঠিন্য হতে পারে, সহজে এই খাবারটা হজম করতে পারে না শরীর। মূলত এই সমস্ত বিষয় হচ্ছে কষ্টকাঠিন্যর মূল কারণ।
কারণ শুনলাম আমরা, লক্ষণও শুনলাম,
জি,
পাশাপাশি কষ্টকাঠিন্য হলে একজন মানুষ, একজন রোগী এই রোগে যে ভুগবে,
জি,
আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, শিফা দান করুক, যাদের হয়েছে আর যাদের হয়নি আল্লাহ তাআলা তাদেরকে এই রোগ থেকে বাঁচাক। আসলে জটিল রোগ, আমরা যা বুঝতে পারছি আপনার কথা শুনে, এর জটিলতা কি, মানে কোন ধরনের জটিলতায় রোগ রোগী ভুগবে, তার কেমন আপনার মেন্টালিটি হয়ে যাবে?
জি জি, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা কথা বলার জন্য। যে মূলত জটিলতা কি, দীর্ঘদিন যাবৎ যদি কারো কষ্টকাঠিন্য থাকে, আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের যারা কষ্টকাঠিন্য রোগী তারা কিন্তু প্রথমে কষ্টকাঠিন্যকে কষ্টকাঠিন্য মনে করেন না, এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া মনে করেন। একটা পর্যায়ে দেখা যায় দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, প্রতিটা পরিবারে কম বেশি কিন্তু আপনার কষ্টকাঠিন্যের পেশেন্ট আছে এবং তারা এটাকে কষ্টকাঠিন্য মনে করে না। দীর্ঘদিন যাবৎ যখন এটা চলতে থাকে তখন আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন হচ্ছে আপনার মলদার একটু ছেড়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার অশ্ব গ্যাজ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পাইলস নামে আমরা যেটাকে চিনি, তারপর হচ্ছে আপনার অনেক সময় রেকটালের জায়গাটাতে আপনার ক্যান্সার হয়ে যেতে পারে দীর্ঘদিন থাকার কারণে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নামে একটা রোগ আছে সেই রোগটা হতে পারে, আবার হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পাশাপাশি আপনার অনেক সময় দেখা যায় আপনার রুগী ভমিটিং করে, রুগী অল্প খেলে রুগীর পেট ভরে যায়, এরপরে রুগীর আর আপনার খাওয়ার চাহিদা কমে যায়, অনেক সময় রুগী সিভিয়ারলি অ্যানিমিক হয়ে যায় দীর্ঘদিন যাবৎ কম খেতে খেতে, অথবা আপনার ওনার যেহেতু
দুর্বল হয়ে যায়,
মলটা ঠিক মতো বের হচ্ছে না,
মানসিক চাপে থাকে,
মানসিক চাপ তো,
শারীরিক অস্তিত্ব
অ্যানিমিয়াটা ডেভেলপ করে, রক্তশূন্যতা, এরপর সাথে ডিহাইড্রেশনও ডেভেলপ করে,
দীর্ঘদিন যাবৎ অনেক বড় একটা,
দীর্ঘদিন যাবৎ যখন এই সমস্যা থাকে, এই সবকিছু মিলিয়ে রুগীর শারীরিক, এরপরে শারীরিক একটু সমস্যার পরে এই শারীরিক সমস্যা তার আবার দুশ্চিন্তায় বাড়া যায়, দুশ্চিন্তা যখন বাড়িয়ে দেয়
আমার কি হয়ে গেল,
দুশ্চিন্তা যখন বাড়িয়ে দেয় তখন দেখা যায় হচ্ছে রোগীর আরো কনস্টিপেশন বেড়ে যায়, কারণ আমরা দুশ্চিন্তা একটা অন্যতম কারণ হিসেবে
বলেছি।
টোটাল কন্ডিশন মিলে রোগী খুব একটা মানসিক ভাবে একটা বিপর্যস্ত অবস্থায় পড়ে যায়, বিশেষ করে আপনি দেখবেন রমজানে, আমরা তো এখন রমজান মাসে আছি, আমাদের প্রথম দিকে কিন্তু খুব বেশি ছোলা বুট খাওয়া হয়, বুটমুড়ি খাওয়া হয়, এই খাবারগুলো
প্রথম দিকে আর শেষ দিকে না, মানে আমাদের কনসেপ্ট এখন হয়ে এমন হয়ে গেছে, এমন লোক পাবেন আপনি হাজারো খানা থাকবে না,
বুটমুড়িটা
থাকতে হবে, এবং আমি এমন লোকও দেখেছি সাথে ফ্রুট রয়েছে, অন্য আপনার ফল ফ্রুট রয়েছে, শরবত রয়েছে, আর অনেক কিছু রয়েছে, কিন্তু তার হাড়টা ওদিকে যাচ্ছে না,
বারো
মাসে আগে আপনার পানি একটু পান করেই তার পিঁয়াজ ওদিকে হাত যাবে,
রমজানের প্রথমত আমরা এই সমস্যাগুলোতে পড়ে থাকি, যে তখন কষ্টকাঠিন্য একটু বেশি ডেভেলপ করে, বিশেষ করে রমজানের প্রথম দুই তিন দিন, হ্যাঁ এরকম অনেক সমস্যায় আপনি পড়তে পারেন,
অনেকগুলো জটিলতা,
অবশ্যই
কথা বলতে গেলে অনেক জটিলতা কষ্টকাঠিন্য রোগের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বাঁচাক। আসলে এই ধরনের রোগ যাদের হয়ে গেল এখন তাদের জন্য কি পরামর্শ, তারা কি করবে, এখন ডক্টর শরণাপন্ন হবে না ঘরে কোনো সমস্যাই করবে, মোট কথা যে চিকিৎসা কি, আমরা চিকিৎসার দিকে আসি, এরপর আমরা পরামর্শের দিকে আসবেন।
চিকিৎসা আপনার অবশ্যই এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, রোগ হয়েছে আপনার, আপনি আপনার রোগ সম্পর্কে সচেতন হবেন প্রাথমিক অবস্থায়, আপনার রোগ হওয়ার সাথে সাথে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি অবশ্যই ডক্টরের সংস্পর্শে যাবেন, ডক্টরের শরণাপন্ন হবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন। তো প্রাথমিক কিছু আমরা চিকিৎসা করে থাকি এই কনস্টিপেশনের পেশেন্টদেরকে, এর ভিতরে আছে হচ্ছে ওনাদেরকে আমরা যে প্রথম যে পরামর্শটা দিই, আপনি প্রচুর ফাইবার্স কন্টেনিং ফুড খাবেন, আঁশ জাতীয় খাবার বেশি খাবেন, যে খাবারে আঁশ আছে এই খাবারগুলো কম বেশি আপনি ফুড মেনুর সাথে অ্যাড করবেন, সকাল বিকাল দুপুর বা রমজানে আপনার সেহরির সময় ইফতারের সময় এই সময় আপনি আঁশ জাতীয় খাবারগুলো আপনার নিয়মিত খাদ্য তালিকার মধ্যে রাখবেন। দ্বিতীয়ত আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, এর সাথে তরল খাবার আপনি খাবেন। পানি এবং তরল খাবার দুটোই আপনার হজম প্রক্রিয়াকে সহজ করে। তারপর হচ্ছে আরেকটা পরামর্শ দিয়ে থাকি, আপনি ইসবগুলের ভুষি খেতে পারেন, শরবত বানিয়ে খেতে পারেন, অথবা যে কোনোভাবে হোক আপনি ইসবগুলের ভুষি খাবেন।
কখন খাবেন
ইসবগুলের ভুষি? এক্ষেত্রে আমি পরামর্শ দিব রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন।
রাতে ঘুমানোর আগে? আমাদের আমাদের কিন্তু অভ্যেস যেটা রমজানে তো আমরা ইফতারিতে খেয়ে থাকি, রমজান ছাড়া কিন্তু সকালে খালি পেটে খাওয়া হয়।
জি জি, আসলে আপনি খাবারটা গ্রহণের পরে খান, বসিটা খান। হ্যাঁ, হজম প্রক্রিয়াটা সহজতর করবে যে আপনি আপনার খাবারের সাথে ইসবগুলের বসি রাখতে পারেন। বিশেষ করে যেহেতু রমজান মাস, তো আপনার আমাদের পরামর্শ থাকবে ইফতারের সময় আপনি যে শরবতটা খাবেন, এই শরবতের সাথে ইসবগুলের বসি দিয়ে যাতে শরবতটা তৈরি হয়।
রমজান ছাড়া,
রমজান ছাড়া হচ্ছে আপনি চেষ্টা করবেন ভরা পেটে ইসবগুলের বসিটা খেতে। হ্যাঁ, খালি পেটে দেখা যায় অনেক সময় আপনার ইসবগুলের বসি খাওয়ার পরে আপনার এই আপনার সরাসরি আমি ইসবগুলের বসি তো আমার নির্দিষ্ট একটা উপকারের জন্য খাচ্ছি, সে কোনো একটা খাবারকে পিচ্ছিল করে শরীর থেকে বের করে দিচ্ছে, তখন সে সেই খাবারটা আর পায় না। তখন ইসবগুলের বসি আপনার শরীর থেকে বের হচ্ছে কিন্তু সাথে কাউকে নিয়ে আর বের হচ্ছে না,
বের হচ্ছে।
এতে করে আপনার মানে পুরোপুরি আমরা এখান থেকে
যে আমাদের লক্ষ্যটা, সেই লক্ষ্য অর্জিত হচ্ছে না,
লক্ষ্যটা অর্জিত হচ্ছে না, পুরো ইফেক্টটা আমরা নিতে পারছি না এখান থেকে। আপনার সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি ইসবগুলের বসিটা
এখানে
উনি যখন খাবারটা শুরু করছে, হ্যাঁ, আপনি খাবারের মধ্যে যেরকম পাতা লবণ নেন, লবণটা না নিয়ে আপনি ইসবগুলোর বসি নিতে পারেন।
আচ্ছা,
জি,
হয়তো অনেকে এটাকে অন্যরকম
মনে করে দর্শক,
আপনি পরামর্শটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে,
যে পাতে লবণ না নিয়ে ইসবগুলোর বসি নেবেন। একটু কেন বলছি, অনেকের ইসবগুলোর বসিতে সমস্যা হয়। হ্যাঁ, অনেকে শুধু খালি ইসবগুলোর বসি অথবা পানি দিয়ে খেতে তারা একটু
আনইজি
ফিল করেন, ডিসকমফোর্ট ফিল করেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যখন ভাতের সাথে এটা খেয়ে নিচ্ছেন অথবা অন্য কোনো খাবার সাথে খেয়ে নিচ্ছেন, এতে আপনার করে আলাদা করে ইসবগুলোর বসি খাচ্ছেন, এই ফিলিংসটা আর আসবে না, খাবারটাও ভালোভাবে হজম হবে। এক্ষেত্রে আবার আপনার বিশেষ করে যারা অবিসিডিতে ভুগছেন, অতিরিক্ত স্থূলকায়, যাদের শরীরে ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই পরামর্শটা বেশি ইফেক্টিভ। আপনি যাই খাবেন, খাবার সাথে যদি এক চামচ করে ইসবগুলো বসি রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার খাবারটাও হজম হবে, আপনার এই ইসবগুলো বসি আপনার শরীরের ওজনও কম হবে।
জি
জি, এক্ষেত্রে আমার মনে হয় আপনার এই কনস্টিপেশনের ক্ষেত্রে এটা একটা ভালো ইফেক্টিভ রাখতে পারে। এটা ঘরোয়া চিকিৎসার ভিতরে আপনি মনে করেন এটাকে ভালোভাবে ইউজ করতে পারেন।
আচ্ছা
জি, এরপরও যদি দেখেন যে আপনার এই সমস্যাটা লাঘব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ডক্টরের পরামর্শ নিবেন।
ডক্টরের কাছে গেলে ডক্টর কি কোনো চেক আপ করাবে কিনা,
অবশ্যই
চেক করবে কিনা, স্টুল চেক জায়গায় স্টুল।
জি জি, এখানে আসলে পেশেন্টের কমপ্লেইনের উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের চেক করে থাকি। আপনি আসছেন, আসার সাথে সাথে আমরা যে একটা পরীক্ষা বলে মানে মলদার একটা পরীক্ষা, যেটাকে ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন যেটাকে বলা হয়, এটা মূলত হচ্ছে পেশেন্টের ওনার কি কি অভিযোগ ওনার শরীরের রোগ সম্পর্কে টোটাল এই বিষয়টার সাথে যদি আমার কাছে মনে হয় ওনার একটা ডিআরই করা দরকার, তখন আমি বাই ফিঙ্গারে সেটা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রুগী 30-40 বছর ধরে ওনার কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য, উনি বিষয়টা হজম করে আছে, হ্যাঁ, কাউকে বলছে না, হ্যাঁ, তারপর দেখা যায় এমন একটা অবস্থা আসছে যেখানে রেকটাল ক্যান্সার হয়ে গেছে। আমাদের মলদ্বারের ওই জায়গাটাকে বলা হয় অ্যানাল ক্যানাল, হ্যাঁ, এর উপরে হচ্ছে আপনার এই রেকটাম, রেকটাম অনেক সময় ক্যান্সার হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে কি, আপনার কনস্টিপেশনের অন্যতম একটা কারণ হচ্ছে অনেকের মল চাপ দেওয়ার পরও মল ধরে রাখা।
এখন আমি
যানবাহনে আছি অথবা ফেভারেবল কোনো এনভায়রনমেন্ট পাচ্ছি না,
এছাড়াও আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি এটাকে চাপিয়ে রাখবো,
এটা কিন্তু অন্যতম একটা কারণ,
মারাত্মক কারণ কষ্টকাঠিন্য হওয়া।
তো আপনার
শুধু কি কষ্টকাঠিন্য না, আরো অন্যান্য রোগের লক্ষণ রয়েছে, কিন্তু আমরা ওদিকে এখন যাচ্ছি না দর্শক, আমি তো কষ্টকাঠিন্য নিয়ে আলোচনা করছি।
তারপরে দেখা যায় কি, এটা আপনার এই যে মলদ্বারে যে অ্যানাল স্পিংটার, যেটা যে স্পিংটারটা আপনার এই মলটাকে নামতে দিচ্ছে না, ধরার পরে আপনার ডিফিকেশনের রিফ্লেক্স আসার পরে যে আপনার মলটাকে নামতে দিচ্ছে না, যে ধরে রাখছে, এটা একটা সময় যায় সে ফ্যাটিক মানে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের আরেকটা বড় ধরনের জটিলতা হচ্ছে এক সময় যে মলদ্বার আর মল ধরে রাখতে পারে না, আসার সাথে সাথে বের হয়ে যায়।
জি জি, তো এটা পবিত্র থাকতে পারে না,
দেখা যায় এতে করে একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভালো একটা ব্যাঘাত আসে।
জি জি অবশ্যই।
তো আপনার এই এই ধরনের একটা আপনার যদি কেস হয়ে যায়, দেখা 30-40 বছর ধরে অনেকের আছে, 20-25 বছর যাবত এরকম বহু রোগী আছে যারা বিষয়টাকে খুব অবহেলা করে, এরকম একটা পেশেন্ট যদি আসে তখন দেখা যাবে স্বাভাবিকভাবে ওনারা আবার একটা ডিআরই করতে হয়, ডিজিটাল এক্সামিনেশন, পাশাপাশি আরো কিছু রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশন আছে, এই পরীক্ষাগুলো আমরা
অনেকের অভ্যাস থাকে, হাওয়া আসলে হাওয়াও এটা বের করে
বের করে না,
আটকিয়ে রাখে।
জি জি।
অথবা এখন স্বাভাবিকভাবে তারাবি চলছে, কেউ পানি পান করে তারাবিতে অ্যাটেন্ড করলো, এখন তার প্রসাবের ব্যাগ আসলো, অথবা আপনার মল ত্যাগের জন্য তাকে চাপ দিচ্ছে শারীরিক ভাবে, তিনি যাচ্ছে না, কারণ কি তার তারাবি ছুটে যাবে, সে তেলবাস শুনছে, কিন্তু এটা তো তার জন্য একটা ক্ষতিকর জিনিস। সে
ঠিক আছে, তবে আমি বলবো এটা তো সবসময় না,
সবসময় না,
এটা তারাবির বিষয় বা নামাজের যে বিষয়টা, নামাজরত অবস্থা এটা তো আর আপনাকে দীর্ঘক্ষণ না, নামাজ হয়তো সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে, এরপরে কিন্তু আপনি সাথে সাথে সেরে নিবেন।
হ্যাঁ,
কিন্তু দেখা যায় আমরা 3-4 ঘন্টা আমরা এই বিষয়টাকে
ধরে
ঝুলিয়ে রাখি,
আটকিয়ে রাখি,
এতে করে আপনার সমস্যা হবে,
সমস্যা।
আর নামাজ বা বিভিন্ন আবাদত বন্দেগীর ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুক্ষণ সময় আমরা মেনে নিতে পারি, অথবা নামাজ আবাদতটা শুরু করার আগে আমরা নিজেদেরকে পবিত্র করে নিব, যাতে নামাজের সময়
শরীয়তের কিছু বিধিনিষেধ আছে, যদি নামাজের মধ্যে এরকম এরকমের আপনার চাপ সৃষ্টি হওয়া যে আপনার মনোযোগ সেই চাপের দিকে চলে যাচ্ছে, তখন নামাজ মাকরুহ হয়ে যাবে। আপনার উচিত হচ্ছে ব্যাগ সেরে তারপরে আপনি কি
ব্যাগ আসা অথবা আপনার আবাদতের পূর্বে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে নেওয়া আবাদতের জন্য।
যে আমরা শুনছিলাম চিকিৎসা পদ্ধতি,
জি আপনার সেকেন্ডারি যেটা আমরা আলোচনা, প্রাথমিক যখন আমাদের ঘরে এই চিকিৎসা পদ্ধতি আপনার আমরা এতে সারতে পারছি না, তখন আমরা সাধারণত ডক্টরের শরণাপন্ন হই, এবং বিভিন্ন চেক আপের জন্য আমাদের ডক্টর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি যদি মনে করে যে অপারেশনের প্রয়োজন আছে তাহলে হয়তো অপারেশন হতে পারে, অথবা এটা যদি আপনার অথবা কোনো টিউমারের কারণে যদি হয় তাহলে টিউমার অপারেশন করতে হবে, অথবা অন্য কোনো কারণে যে আপনার মানসিক দুশ্চিন্তা তখন আপনার মানসিক দুশ্চিন্তার চিকিৎসা করতে হবে, আপনি যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে বা কোনো অভ্যাস থাকে সে অভ্যাসের ট্রিটমেন্ট করতে হবে,
নেশা নিয়ে বলছিলেন নেশাগুলো থেকে।
জি, আপনার যেমন মনে করেন আমাদের এখন ইয়া বা বিভিন্ন ধরনের রোগে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যে আমরা আসক্ত, এগুলো কিন্তু আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। এখন আমি শুধু ট্রিটমেন্ট করব কিন্তু কারণটাকে সরাবো না, তা তো হবে
না, হবে না,
কারণটাকেও আমাকে
সরাতে
করতে হবে, কারণটাকে আমাদের নির্মূল করতে হবে, এতে করে ইনশাআল্লাহ আপনার রোগী এবং রোগীর পরিবার সবাই ভালো থাকবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এই কোষ্ঠকাঠিন্য আসলে মানে কম বেশি সবারই মোটামুটি একটা অভিজ্ঞতা আছে কোষ্ঠকাঠিন্যের সাথে, বিশেষ করে রমজান মাসে কোষ্ঠকাঠিন্যের অভিজ্ঞতার সম্মুখীন আমরা কম বেশি সবাই
থাকি।
জি, আপনি এরকম এই সমস্যা হয় না, আপনি লজ্জায়, বিশেষ করে আমরা লজ্জায় কাউকে এটা বলতে চাই না, এই লজ্জাটাকে আপনার পরিহার করতে হবে,
ডক্টরের শরণাপন্ন হতে হবে আমাদের। আসলে রোগ হলে রোগ হওয়াটা স্বাভাবিক, আর রোগের চিকিৎসা করাটা সুন্নতে মোবারক, আমাদের উচিত রোগ হয়েছে আর এই রোগের জন্য আমাদের চিকিৎসা করাতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে ডক্টর বলেছিলেন যে পানির একটা না খাওয়ারও একটা কারণ রয়েছে কোষ্ঠকাঠিন্যে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় দর্শকরা হয়তো আমার কথার সাথে একমত হবেন যে আমরা পানি পান করি না, আর এই পানি পান না করার কারণে শুধু কোষ্ঠকাঠিন্যই নয় অনেকগুলো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তো সেজন্য আমি পরামর্শ দিব যে আমরা পানিকে নিয়ে দুই টাইপই করেছিলাম, আজকেও আবারও পরামর্শ দিব যে পানির যে ন্যূনতম যে একটা অপশন আমাদেরকে ডক্টর সাহেব দিয়েছিলেন, 2-2.5 লিটার পানি আমরা দৈনিক এটা পান করার চেষ্টা করবো, সময়কে ভাগ করে, একসাথে পান করতে হবে এরকম নয়, কিন্তু সময়কে ভাগ করে আমরা পান করতে থাকবো ইনশাআল্লাহ, চাহে তো এই ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সময় একেবারে কম ডক্টর সাহেব, আমরা আর কি মাদানী ফুল দিতে পারি?
যে আমরা আমাদের পরামর্শ থাকবে রমজান মাস, রমজান এবং রমজান বাহিরের সব কিছু মিলিয়ে যারা কোষ্ঠকাঠিন্য ভুগেন এবং যারা ভুগছেন না সবার ক্ষেত্রে আমাদের একটি পরামর্শ থাকবে, প্রথমত একটা আপনাকে আদর্শ লাইফস্টাইল মেনটেন করতে হবে, আইডিয়াল লাইফস্টাইল, সেখানে আপনার খাবারের সময় খাবার, ঘুমের সময় ঘুম, নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ, এগুলো যথাসময় যথাযথ করতে হবে। খাবার তালিকায়, খাবারের মেনুতে আপনার অবশ্যই আর জাতীয় খাবার রাখবেন, ফাইবার কন্টেনিং ফুড রাখবেন, অতিরিক্ত ভাতা পোড়া খাবেন না, পাশাপাশি ফাস্ট ফুড টাইপসের যে খাবারগুলো আছে এই খাবারগুলো
অবশ্যই বর্জনীয়,
এই খাবারগুলো কিন্তু
কোল্ড ড্রিঙ্কস
কনস্টিপেশনের অন্যতম কারণ। জি, তারপর তো যাদের রাত জাগা অভ্যাস আছে দয়া করে রাত জাগার অভ্যাস আপনাকে পরিহার করতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং আপনার তরল খাবারগুলো একটু বেশি খেতে হবে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে হবে, মনকে শান্ত রাখতে হবে, মানসিক বিশ্রাম নিতে হবে ইনশাআল্লাহ। মানসিক বিশ্রাম নেওয়ার একটা ভালো একটা পদ্ধতি হচ্ছে আপনি নিয়মিত যদি নামাজ পড়েন, নিয়মিত সালাত আদায় করেন, নিয়মিত কোরআন পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ এগুলো আপনার মনকে প্রশান্ত করবে। এই বিষয়গুলো যদি আপনি নিয়মিত মেনটেন করতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনি অন্য কোনো কারণ ছাড়া আপনার কনস্টিপেশন হবে না। অন্য কোনো কারণ বলতে আপনার অর্গান রিলেটেড কোনো প্রবলেম ছাড়া আপনার কনস্টিপেশন হওয়ার পসিবিলিটি একেবারে কম। ইনশাআল্লাহ আপনি এই বিষয়গুলো চেষ্টা করবেন মেনটেন করতে।
আসলেই দর্শক, আমাদের হাতে সময় শেষ, কিন্তু কোষ্ঠকাঠিন্য এমন একটা রোগ যার দরুন আমাদের নামাজে ব্যাঘাত হয়, আমাদের রোজা রাখতে ব্যাঘাত হয়, আমাদের ইবাদত গুজারে ব্যাঘাত হয়। তো সেজন্য আমাদের উচিত হবে এই রোগগুলো থেকে প্রতিকার যেগুলো ডক্টর সামন্ত বলেছেন এর উপর আমল করা, যাতে করে এই নিয়তে আমরা আমল করব যেন আল্লাহ তাআলা ইবাদত বন্দী করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, আগামী পর্বে আমরা ব্যাক পেন নিয়ে আলোচনা করব। ব্যাক পেন হয়তো আমাদের অনেকেরই পরিচিত একটা রোগ, আর আমাদের এটা শুধুই যে বৃদ্ধাদের হয়, বৃদ্ধদের হয়ে থাকে এরকমের নয়, এখন দেখা যাচ্ছে যে যুবকদেরও এই রোগটা বেড়েই চলছে, অনেকেরই এরকম সমস্যা হতে যাচ্ছে, হচ্ছে। তো এই ব্যাক পেন নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।